হ্যালো,
হ্যাঁ, যেমনটি বলছিলাম আজকে বুধবার এবং হ্যালো ওয়াশিংটনের আলোচনা। আর আজকের হ্যালো ওয়াশিংটন কোন বিষয় নিয়ে হতে পারে? বিশ্বকাপ ফুটবল, এবার কোন দল জিতবেন বলে আপনারা আশা করছেন? হ্যাঁ, এই নিয়েই আজকের আলোচনা। আজকের হ্যালো ওয়াশিংটন উপস্থাপন করছেন আহসানুল হক।
ধন্যবাদ। যেমনটি বললেন যে আজকের হ্যালো ওয়াশিংটনের বিষয় হচ্ছে বিশ্বকাপ ফুটবল, এবং এ সম্পর্কে আমরা আমাদের শ্রোতাদের কাছ থেকে প্রচুর প্রশ্ন পেয়েছি এবং অনেকেই আমাদেরকে টেলিফোন করে তাদের প্রশ্ন রাখতে চাইছেন। আগামীকাল থেকে শুরু হয়ে যাচ্ছে ব্রাজিলে বিশ্বকাপ। এমন একটি দেশে বিশ্বকাপ হতে যাচ্ছে যেই দেশের নাম শুনলেই আমরা প্রথমেই ফুটবলের কথা ভাবি। আজকে আমাদের অনুষ্ঠানে তিনজন অতিথি রয়েছেন, তাদের মধ্যে প্রথমেই আমি পরিচয় করিয়ে দেব শ্রোতাদের সাথে। বাংলাদেশের একজন বিখ্যাত খেলোয়াড় শান্টু চৌধুরী, যিনি দীর্ঘকাল বাংলাদেশ জাতীয় দলে গোলরক্ষক হিসাবে খেলেছেন, এবং তার আগে তিনি বাংলাদেশের 1971 সালের যুদ্ধের আগে পাকিস্তান জাতীয় দলেও খেলেছেন গোলরক্ষক হিসেবে। শান্টু চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ওয়ালাইকুম আসসালাম। শান্টু চৌধুরী, আপনি মহামেডানে খেলেছেন, ওয়ান্ডারার্সে খেলেছেন, ব্রাদার্সে খেলেছেন, এবং আপনি 15 বছর জাতীয় দলের গোলরক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আর আজকের এই অনুষ্ঠানে আমাদের আরেকজন অতিথি রয়েছেন, তিনিও বাংলাদেশ জাতীয় দলের সাবেক খেলোয়াড় মুস্তাফা হোসেন মুকুল। তিনি আমাদের সাথে যোগ দিচ্ছেন যুক্তরাষ্ট্র থেকেই, তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন। তিনিও বাংলাদেশ জাতীয় দলে খেলেছেন মহামেডান দলে, একসময় PWD দলেও খেলেছেন, এবং তিনি BIDC দলেও খেলেছেন একসময়। মুস্তাফা হোসেন মুকুল, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে।
আপনাকেও স্বাগত, দর্শকদের স্বাগত।
ধন্যবাদ। ঢাকা থেকে যোগ দিচ্ছেন দিলু খন্দকার, ক্রীড়া সাংবাদিক, অত্যন্ত সুপরিচিত সাংবাদিক দিলু খন্দকার। আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন দিলু খন্দকার।
শুনতে পাচ্ছি,
ধন্যবাদ। তাহলে আমরা শুরু করি আমাদের অনুষ্ঠান, শ্রোতাদের প্রশ্ন নেওয়া শুরু হোক। তাহলে আমাদের প্রথম শ্রোতার প্রশ্ন।
আমি মোহাম্মদ মহসিন আলম, ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার সাদারাসি থেকে বলছি। ভয়েস অফ আমেরিকা এর বুধবারের হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠানের আজকের আলোচিত বিষয় হচ্ছে বিশ্বকাপ ফুটবল। আমি একজন ফুটবল ক্রীড়াপ্রেমী হিসাবে বিশ্বকাপ ফুটবলকে আজকের আলোচ্য বিষয় হিসাবে বিবেচিত করার জন্য কর্তৃপক্ষকে শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে, কারণেই হোক, আমাদের এশিয়া মহাদেশের বেশিরভাগ দেশই সেই বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারে না, এবং যদি করেই বা তাহলে তেমন প্রভাব ফেলতে পারে না। তাছাড়া এশিয়ার কোন দেশ এখন পর্যন্ত বিশ্বকাপে জয়লাভ করতে পারেনি। এশিয়ার দেশগুলোতে পুরুষ এবং মহিলা দক্ষ ফুটবল খেলোয়াড় তৈরি করতে সরকার, বিভিন্ন ক্রীড়া সংঘ, বিভিন্ন স্তরের ফুটবল কর্মী, খেলোয়াড় সহ আমরা সকলে কি কি করণীয়, এ ব্যাপারে একটু আলোকপাত করার জন্য আলোচকবৃন্দের কাছে আমার বিশেষ অনুরোধ রইল। ধন্যবাদ।
চমৎকার প্রশ্ন মহসিন আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এই প্রশ্নের উত্তরের জন্য আমি সবার কাছেই আসব, তবে প্রথমে শান্টু চৌধুরী আপনার কাছে আসতে চাই। মহসিন আলম আসাম থেকে কল করেছেন এবং তিনি জানতে চাইছেন যে এশিয়ায় দেশগুলো কেন ফুটবলে আরো যথেষ্ট কিছু করছে না।
একটা সুন্দর প্রশ্ন করেছেন, এর মধ্যে অনেকগুলো ব্যাপার আছে। ফার্স্ট হলো যেটা, যে আমাদের ফাইন্যান্সিয়াল সরকার আমাদের প্রচুর, সেকেন্ড হলো তাদের ট্রেনিং সিস্টেম, কোচিং সিস্টেম আমরা অনেক পিছিয়ে, আমরা সেগুলোকে ডেভেলপ করতে হবে, এবং প্লেয়াররা যারা আছে তাদের, আমাদের প্লেয়াররা কিন্তু প্রচুর নিউট্রিশনে ভুগছে, আমাদের প্রচুর দেখতে হবে।
মুকুল ভাই, আপনিও কি একমত?
বলার আছে, আমি আগে অন্যকে বলতে চাই, বলিনি, তারপরে আমি আবার।
মোটামুটি শান্তু ভাই একমত, যদি এশিয়ার দল হিসেবে আমরা সাউথ এশিয়া, জাপান, অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া আর যদি কোরিয়ার কথা ধরি, কোরিয়া কিন্তু বেশ এগিয়ে যাচ্ছে ফুটবলে। বিশেষ করে আমি এবারে বিশ্বকাপে জাপান দল নিয়ে বেশ আশাবাদী, ওরা ভালো ফর্মে আছে এবং ভালো প্ল্যানিং এ আছে। বিশেষ করে ওদের 2-3টি প্লেয়ার জার্মান লিগে খেলছে, বেশ দক্ষ, এবং গত ওয়ার্ল্ড কাপে ওরা বেশ ভালো নৈপুণ্য দেখিয়েছে। কিছু প্ল্যানিং এর অবশ্যই দরকার, সেটা আমরা অনেক পিছিয়ে আছি এশিয়ার দলগুলো হিসাবে। আর যদি আমাদের দেশ হিসাবে বা ভারতের কথা বলি তাহলে লম্বা সময় লাগবে সেই প্ল্যানিং, সেই দক্ষতা, সেই ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট, অনেক কিছুর আসলে সমস্যা এখানে আছে।
ধন্যবাদ। আমরা একটু একজন কলার অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন লাইনে, তার প্রশ্নটি নিয়ে দিলু খন্দকার আপনার কাছে আসছি। পার্থ সারথি, আপনি কি লাইনে আছেন?
জি লাইনে আছি দাদা।
আপনার পুরো নামটা আরেকবার বলবেন।
পার্থ সারথি গোস্বামী।
আচ্ছা, আপনি কোন জায়গা থেকে বলছেন?
আমি বলছি শ্রীমঙ্গল থেকে।
আচ্ছা, আপনার প্রশ্নটা করুন। আমাদের এখানে অতিথি হিসেবে রয়েছেন শান্তু চৌধুরী, বাংলাদেশ জাতীয় দলের সাবেক গোলরক্ষক, রয়েছেন মুস্তাফা হোসেন মুকুল, বাংলাদেশ জাতীয় দলের সাবেক খেলোয়াড়, এবং দিলু খন্দকার, ক্রীড়া সাংবাদিক। পার্থ সারথি গোস্বামী, শ্রীমঙ্গল থেকে, আপনার প্রশ্নটি করুন।
জি আসসালামু আলাইকুম।
জি বলুন।
ওয়ালাইকুম আসসালাম। জি আমি কি বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে কোনো প্রশ্ন করতে পারি, ফুটবল নিয়ে?
জি জি নিশ্চয়ই।
আচ্ছা, আমাদের দেশের ফুটবলের এই অবস্থার কারণটা কি? আমরা ব্রাজিল বা আর্জেন্টিনা বা অন্য কোনো দেশের আদলে তৈরি হতে পারি না, এমন হচ্ছে কেন?
আচ্ছা, দিলু খন্দকার আপনার কাছে একটু আসছি, আপনি একটু বলবেন।
সবথেকে বড় কথা যে প্ল্যানিং এর অভাব যেটা, সেটা আমাদের বিশেষ করে সাউথ ইস্ট এশিয়াতে সব থেকে বেশি। যেটা মুকুল ভাই বলেন যে সাউথ কোরিয়া বা জাপান তারা যে ডেভেলপ করেছে সেটা হলো তাদের প্ল্যানিং এর জন্য। আর ইউরোপের সাথে আমাদের ডিফারেন্সটা হলো, প্রথম বড় ধরনের ডিফারেন্স হলো ওয়েদারটা, তারপরে ফিজিক্যাল কন্ডিশনটা, দেন হলো ফ্যাসিলিটিস। এইগুলিতে এশিয়া এতটাই পিছিয়ে যে সেটা কোনোভাবেই তুলনা হওয়ার মতো নয়। কারণ আমি চারটি বিশ্বকাপ কভার করেছি, সেখানে যখন এশিয়ার দেশগুলোর সাথে ইউরোপের দেশগুলোর খেলা হয় তখন বড় সাদামাটা ফুটবল মনে হয়, বিশেষ করে অস্ট্রেলিয়া কিংবা সাউথ কোরিয়া। যদিও সাউথ কোরিয়া ঘরের মাঠে 2002 সালে তারা সেমিফাইনাল খেলেছে, ওটা মিরাকেল বললেই ভালো বলা হবে। এছাড়া কিন্তু কোনো টুর্নামেন্টেই তারা দু একটি আপসেট, যেমন আমেরিকা বিশ্বকাপে সৌদি আরব বেলজিয়ামকে হারিয়েছিল, সে ম্যাচটা ওয়াশিংটন ডিসিতে হয়েছিল এবং সেটা আমি কভারও করেছিলাম। সাইদ ওয়াইরান অবিশ্বাস্য এক গোল করে এনজো সিফোর বেলজিয়ামকে হারিয়ে দিয়েছিল। এগুলি হলো অ্যাক্সিডেন্ট, অঘটন। নর্থ কোরিয়া পর্তুগালের কাছে কোয়ার্টার ফাইনালে হেরেছিল 66-এ, ইসুবিওর অসাধারণ পারফরমেন্সের জন্য শেষ পর্যন্ত হেরে গিয়েছিল 3-0 এগিয়ে থেকেও, এটাকেও একটা ছিটে ফোটা বিচ্ছিন্ন ঘটনা বলা যাবে। মোদ্দা কথা, ইউরোপের সাথে ইউরোপীয় দলগুলি যে ধাঁচে ফুটবল খেলে, তাদের ফুটবলের ক্লাবগুলো যে ধরনের ফ্যাসিলিটি, তার ছিটে ফোটাও কিন্তু এশিয়াতে দু একটি দেশ ছাড়া কোথাও নেই। আর এই নেই বলেই আমাদের ফুটবলটা এখনো সেই পিছনের সারিতেই রয়ে গেল। বিশেষ করে ভদ্রলোক বাংলাদেশের কথা বললেন, আমি গত 30 ধরে ক্রীড়া সাংবাদিকতা করছি, আমি শান্তু ভাইকে খেলতে দেখেছি, মুকুল ভাইকে খেলতে দেখেছি, তাদের সময় যে ফুটবলের যে গ্ল্যামারটা ছিল এখন কিন্তু তার ছিটে ফোটাও নেই। যদিও আমরা এখন পেশাদার ফুটবলে নাম লিখিয়েছি গত 7 মোদ্দা কথা, সুন্দর প্ল্যানিং এর অভাব, অর্থের অভাব, আর এসব কারণেই কিন্তু এশিয়ার ফুটবলটা ক্রমেই পিছিয়ে পড়ছে।
ধন্যবাদ দিলু খন্দকার। আরেকজন কলার অনেকক্ষণ ধরে লাইনে আছেন, শান্তু ভাই, মুকুল ভাই, আপনাদের কাছেও আমি আসব। তার আগে মামুনুর রশিদ, আপনার প্রশ্নটি নিয়ে নিচ্ছি। মামুনুর রশিদ।
জি আমি শুনতে পাচ্ছি।
জি আপনার প্রশ্নটি বলুন।
জি প্রথমেই আমি শুভেচ্ছা জানাচ্ছি আমাকে ফোন করার জন্য, ভয়েস অফ আমেরিকা বাংলা সার্ভিসকে। আমার একটি প্রশ্ন হচ্ছে যে এবারে যে 2014 ব্রাজিলে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বকাপ ফুটবল, তো ব্রাজিল এবার নিজেদের মাঠে খেলবে, নিজেদের সমর্থক, নিজেদের মাঠ, নিজেদের আবহাওয়া, সবকিছু নিজেদের, তো ব্রাজিল কতটা ফেভারিট অন্য দলের চেয়ে?
শান্তু ভাই আপনার কাছে কি এই প্রশ্নটা নিয়ে আসতে পারি?
হ্যাঁ শিওর। ব্রাজিল তো লোক নিজের মাঠে ভালোই খেলবে, কিন্তু যে আদার টিম যারা আছে, যে 6 টিম আছে, 6 টিমের মধ্যে ব্রাজিল কিন্তু নাম্বার 1 আসে না। যেমন এবার এবার টিম আছে, যেমন জার্মান ভালো, ইংল্যান্ড টিম ভালো আছে, ফ্রান্স ভালো আছে, ভালো খেলছে, গুড প্লেয়ার্স ভালো খেলছে, তারপরে আপনার
স্পেন
ভেরি গুড,
আর্জেন্টিনা
গুড, অনেক ভালো ভালো টিম আছে সব, যারা যাদের সঙ্গে আপনার একটু ফাইট করতে টাফ হবে, লোকাল তারা চেষ্টা করবে।
কিন্তু দর্শকদের যে সমর্থনটা তারা পাবে, হাজার হাজার দর্শক, সেটা কি কোনো ফ্যাক্টর?
না, সেটা কেন, যারা যেসব প্লেয়াররা খেলেছে, যারা খেলছে মানে অন্য অন্য টিম যারা আছে, তারা সবই অলমোস্ট প্রফেশনাল প্লেয়ার, দে ডোন্ট কেয়ার অ্যাবাউট সাপোর্টার্স, ইউ নো, তারা খেলবে তাদের নিজেদের যেভাবে প্ল্যান আছে, প্ল্যান ওয়াইজ যেভাবে খেলবে, আমার মনে হয়।
ব্রাজিলে এখন আবহাওয়াটা যেরকম, ক্লাইমেটটা যেমন, তাতে কি ইউরোপীয় দলগুলোর খেলোয়াড়দের জন্য কোনো রকম অসুবিধা হতে পারে?
না, অ্যাকচুয়ালি তারা সিজন তো, তারা তো সব সিজনেই খেলে, তারা আগে গেছে, সবাই যে প্র্যাকটিস করেছে, ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েদার, তারা তো যারা প্রত্যেকটা টিমই তারা স্টাডি করে ওয়েদার কোথায় কিরকম আছে, কোন অ্যাটিটিউডে খেলবে, কতখানি এরকম আছে, সব আগে সব যাবে, আই থিঙ্ক দেয়ার নট, ওগুলো প্রবলেম হবে না। হয়তো প্রথম প্রবলেম হবে যাদের এই ফার্স্ট রাউন্ড গ্রাউন্ড কভার করে করে আসতে, ভালো ভালো টিম আছে, সব অনেকগুলো টিম আছে, ফাইনালে কে যাবে এটা বলা ভেরি ডিফিকাল্ট। এখন ফার্স্ট স্টেজে আমাদের খেলাই শুরু হয়নি, ফার্স্ট স্টেজ যাবে, সেকেন্ড স্টেজ যাবে, থার্ড স্টেজে গিয়ে তখন বোঝা যাবে।
এখানে শ্রোতাদের একটু মনে করিয়ে দিই যে এবারের বিশ্বকাপে আটটি গ্রুপ, এ বি সি ডি ই এফ জি এইচ, আটটি গ্রুপ রয়েছে এবং প্রতিটি গ্রুপে চারটি করে দল রয়েছে, এবং প্রথম খেলাটি হবে ব্রাজিল এবং ক্রোয়েশিয়ার মধ্যে আগামীকাল বৃহস্পতিবার 12 জুন, প্রথম খেলা ব্রাজিল এবং ক্রোয়েশিয়ার মধ্যে, এবং ব্রাজিল ক্রোয়েশিয়া এরা হচ্ছে গ্রুপ এ। ব্রাজিল ক্রোয়েশিয়া ছাড়াও আছে মেক্সিকো এবং ক্যামেরুন গ্রুপ এ তে, এবং মেক্সিকো এবং ক্যামেরুনের খেলাটি হচ্ছে তার পরের দিন শুক্রবার 13 জুন। মুকুল ভাই, আপনি গত যে দুটো প্রশ্ন এসেছে, একটা হচ্ছে বাংলাদেশের সমস্যা নিয়ে একজন প্রশ্ন করেছিলেন, পার্থসারথী গোস্বামী এবং মামুনুর রশিদ, সে সম্পর্কে আপনি কি কিছু যোগ করতে চান?
অবশ্যই, আমি দিলু ভাইয়ের গলা অনেকদিন পরে শুনলাম। দিলু ভাই, অনেক শুভেচ্ছা, অনেক সালাম রইল আপনার জন্য। আসলে আপনি কথা বলেছেন, তখনকার ফুটবল একটা লাক্সারি ছিল, আমরা শান্তু ভাইয়ের আমাদের স্বপ্নের ফুটবলার, সালাউদ্দিন স্বপ্নের ফুটবলার, ফুটবল খেলা দেখে মজা পেতাম, আর আমরা খেলা শিখেছি কিন্ডার গার্ডেন, প্রাইমারি স্কুল, হাই স্কুল থেকে। ইন্টার স্কুল খেলা এখন বাংলাদেশে নেই, প্লেয়ার প্ল্যানিং কোথায় হবে? আপনি বলেন ইন্টার স্কুল খেলা, ইন্টার কলেজ, ইন্টার ইউনিভার্সিটি খেলা, আমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ করে তারপর ঢাকা ফার্স্ট ডিভিশন লিগে খেলতে এসেছে, যার জন্য আমরা ওই সময়ের এক একটা ফুটবলার 14, 10, 12, 14, 15 বছর ফুটবল খেলে গেছে। এখন যারা টপ প্লেয়ার, আপনি 1 বছর 2 বছর পরে আপনি মনে রাখতে পারবেন না কে কিরকম খেলতেছে বা কে খেলেছে, এটা হলো প্ল্যানিং এর অভাব। ফাইন্যান্সিয়াল আমাদের অনেকটা অনেক সলভেন্ট আগেছে, কিন্তু প্ল্যানিং এর প্রচুর সমস্যা, এটা যদি প্রফেশনালি না না হয় তাহলে আরো দুর্দশা বাড়বে, আর রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে খেলাধুলাকে, এটা হলো আমার ব্যক্তিগত মতামত। রাজনীতি দেখা যদি খেলাধুলায় আসে তাহলে খেলাধুলা অবশ্যই হ্যাম্পার হবে। আর যেটা ব্রাজিলের প্রশ্ন, ব্রাজিল খুব ভালো টিম, কিন্তু ওদের একটা, ওরা আন্ডার প্রেশারে খেলবে, ব্রাজিলের দর্শকদের অনেক প্রত্যাশা, ব্রাজিলের দর্শকরা ম্যাচ, মানে ওদের এই বাকি চাপটা খেলোয়াড়দের উপরে যদি পড়ে তাহলে ব্রাজিলের অনেক সমস্যা হবে। ব্রাজিল টিম যদি ফ্রিলি খেলতে পারে, দে ক্যান ডু বেটার।
ধন্যবাদ। এই অনুষ্ঠান আপনারা শুনছেন ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে। আমাদের আরেকজন কলারের প্রশ্ন নিয়ে নিচ্ছি।
আমি দিদারুল ইকবাল, সাউথ এশিয়া রেডিও ক্লাব মিরপুর ঢাকা থেকে বলছি। আজকের যে হ্যালো ওয়াশিংটন হচ্ছে, সেখানে বিশেষজ্ঞদের কাছে আমার প্রশ্ন, আমরা ইতিমধ্যে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম বা বিভিন্ন মিডিয়াতে দেখতে পাচ্ছি যে যারা ফুটবল বিশেষজ্ঞ তারা দাবি করছেন যে এবারের ফুটবল বিশ্বকাপে ব্রাজিল এবং আর্জেন্টিনা ফাইনাল খেলবে। তো আমার বিশেষজ্ঞদের কাছে আজকে প্রশ্ন হচ্ছে যে এই যে বলা হচ্ছে যে ব্রাজিল এবং আর্জেন্টিনা ফাইনাল খেলবে, সেখানে আর্জেন্টিনাকে যে জয় হওয়ার সম্ভাবনা বেশি বলা হচ্ছে, সেটাকে তারা কিভাবে দেখছেন? আদৌ কি আর্জেন্টিনা এবারে বিশ্বকাপ জিততে পারবে? আরেকটা বিষয় যেটা, যে এবারের বিশ্বকাপ নিয়ে যে একটা উন্মাদনা শুরু হচ্ছে, বিশেষ করে পুরো বিশ্বব্যাপী, এর মধ্যে যেটা বাংলাদেশেও শুরু হয়েছে, তো আমরা জানি যে প্রত্যেক বিশ্বকাপে আমরা বাঙালিরা এটাকে খুবই স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে থাকি। তো আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি যে এই যে বাংলাদেশে বিভিন্ন ফুটবল প্রেমীদের পতাকা উত্তোলন নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে বা আইনগত সমস্যা তৈরি হচ্ছে, জটিলতা তৈরি হচ্ছে, যে এইটাকে এই আঙ্গিকে নেওয়ার কোনো মানে হয় কিনা, মানে এই যে পতাকা টাঙানো নিয়ে যে একটা উত্তেজনা চলছে, তো এটাকে কিভাবে দেখছেন তারা?
এই পতাকার প্রসঙ্গটি নিয়ে আমি প্রথমে একটু দিলু খন্দকার আপনার কাছে আসতে চাই, তারপর শান্তু ভাইয়ের কাছে আসব ব্রাজিল আর্জেন্টিনার মধ্যে ফাইনাল হতে পারে এরকম মতামত নিয়ে। দিলু খন্দকার, বাংলাদেশের পতাকা।
সবচেয়ে আগে মুকুল ভাইকে ধন্যবাদ, বহুদিন পর আমি জানতে বললাম যে মুকুল ভাই আজকে থাকবেন এখানে, কারণ তাকে আমি ঢাকায় বিআইডিসির পরে খেলতে দেখেছি, অনেক নামী ফুটবলার ছিলেন। সেই ম্যাচ শান্তু ভাই ওয়ানডেসে ক্যাপ্টেন হিসেবে তাকে দেখেছি, মোহামেডানেও দেখেছি। তারা বলছেন শুনে তারা অনেক দীর্ঘদিন খেলেছেন, ম্যারাথন খেলেছেন ঢাকার বড় ফুটবলে, তো তাদের অভিজ্ঞতাটা আরো বেশি, যেটা আমি শোনার জন্য অপেক্ষায় রয়েছি। তবে যে ভদ্রলোক ফ্ল্যাগের কথাটা বললেন, আমিও শুনেছি এরকম একটা আইন রয়েছে, বাট মানুষ যেটা ভালোবাসে ফুটবল, সারা দুনিয়ার খেলা, ফুটবলের ভাষাটাই আলাদা, সেখানে কিন্তু কোনো দেশের সীমারেখা সেটা মানে না। যেমন একটা মিথের মতো এক দুই দেশের যুদ্ধ হচ্ছিল, সেখানে ফুটবল খেলার জন্য যুদ্ধটা বন্ধ হয়ে গিয়েছিল, সেটাও কিন্তু ফুটবলের জন্য হয়েছিল। তো সেই ক্ষেত্রে বিশ্বকাপ ফুটবল সারা দুনিয়াতে যত খেলা হয় তার সেরা আসর বিশ্বকাপ ফুটবল, চার বছর পর পর হচ্ছে, শুধু ব্রাজিলে হচ্ছে। কয়েকদিন আগে ব্রাজিল থেকে এক প্রবাসী বাংলাদেশি ঢাকায় এসেছিলেন, এমবেসিতে আমি ভিসা নেওয়ার সময় তার সাথে দেখা হয়েছিল, উনি বললেন যে ব্রাজিলে যে উন্মাদনা নেই তার থেকে ঢের বেশি বাংলাদেশে। এটা কিন্তু মিথ্যে নয়, কারণ আমি যে কয়বার বিশ্বকাপ কভার করতে বিদেশে গিয়েছি, প্রেস বক্সে কিন্তু সব দেশের সাংবাদিকরা খালি জিজ্ঞেস করে, তোমাদের ফুটবলের স্ট্যান্ডার্ডের কোনো আমরা খবর জানি না, কিন্তু তোমাদের ফুটবল ফ্যানাটিজমের কথা আমরা জানতে পারি। যখন বিশ্বকাপ হয়, যখন মারাদোনা ড্রাগের জন্য সাসপেন্ড হলেন, ঢাকায় মিছিল হয়েছিল, এই খবরগুলি কিন্তু বিশ্ব মিডিয়াতে চলে আসে। তারা জানে যে বাংলাদেশ একটা ফুটবল পাগল নেশন, এবং এটা কিন্তু যে ভদ্রলোক ফোন করলেন যে পতাকা উঠতে পারবে কিনা, এটা কিন্তু শুধু ফুটবল প্রেমের বই প্রকাশ, এখানে কিন্তু অন্য কোনো ঘটনা নেই, কেউ ব্রাজিল কেউ আর্জেন্টিনা। যেটা শান্তু ভাই কিংবা মুকুল ভাইরা যখন ঢাকায় খেলেছেন, তখন কিন্তু আমরা দেখেছি সারা বাংলাদেশ দুভাগে ভাগ হয়ে যেত, আবাহনী আর মোহামেডান, এবং প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত লক্ষ লক্ষ পতাকা উঠত যেদিন ঢাকায় আবাহনী মোহামেডান খেলা হতো, সেটা কিন্তু সারা বাংলাদেশে ছড়িয়ে যেত।
হ্যাঁ, যথার্থই বলেছেন,
হয়তো আমাদের ফুটবলের স্ট্যান্ডার্ডটা সেই মানের নেই, এখন সেই আক্ষেপেই হোক বা যেভাবেই হোক, এখন তারা সেই জায়গাটা দখল করে নিয়েছে আর্জেন্টিনা ব্রাজিল, আর তারপরেও আর্জেন্টিনা বাংলাদেশের মাটিতে মেসিরা ফুটবল খেলেছে। স্বভাবতই মানুষের যে ভালোবাসা সেটারই কিন্তু বই প্রকাশ এই ঢাকা এবং সারা বাংলাদেশের আকাশে যে প্রিয় দেশের, প্রিয় ফুটবল দেশের যে পতাকা উঠছে, এটা অন্যায় কিছু হবে বলে আমার কিন্তু মনে হয় না।
যথার্থই বলেছেন দিলু খন্দকার। দীপক চক্রবর্তী পঞ্চগড় থেকে টেলিফোনে অপেক্ষা করছেন অনেকক্ষণ ধরে, একটু দীপক চক্রবর্তী আপনার প্রশ্নটি। হ্যালো দীপক চক্রবর্তী,
দীপক চক্রবর্তী বাংলাদেশ থেকে।
জি বলুন।
আমি যেটা বলতেছি, প্রথমে আমার ধন্যবাদ কাপড় না করলে না হয়, এবং কি ভারত থেকে চিন্নাই মাহাতো, দেবাশীষ গো, এনারা আমাদের প্রিয় বন্ধু, এবং এনারা ভয়েস অফ আমেরিকা অরিজিনাল ডিসি, এনারা এখন উত্তোলন এবং কি চিঠিপত্র দেবনা নিয়মিত লেখে। এখন আজকে যে বিগত আমাদের কিছুক্ষণ পরেই আমাদের ফুটবল মানে ব্রাজিল এবং শুরু হবে, আমাদের বাংলাদেশের 13 তারিখের মধ্যে শুরু হচ্ছে এবং ব্রাজিল মানে। আমি যেটা বিষয় বলতে যাচ্ছি আর কি, আমাদের বাংলাদেশে এখন আমরা ভয়েস অফ আমেরিকায় এবং আমাদের বাংলাদেশি বিবিসি আমরা শুনতে পাচ্ছি নাকি, যেগুলো বাংলাদেশের ব্রাজিল আর্জেন্টিনা যেগুলো স্থাপন নিচ্ছে, এই পতাকা গুলা যে যে হাতে গাছের উপরে এবং কি নদীর ধারে ছোট পতাকা এগুলা ওরা মানে করেন ওই টাঙিয়ে দিচ্ছে। এখন এগুলো আমাদের বাংলাদেশে এক মন্ত্রী বলছে ওই পতাকা গুলো আপনার নামিয়ে ফেলেন, এটা কি কারণ? এখন এই কারণটা দেখেন, আমরা যেমন আমাদের ক্রিকেট খেলা হচ্ছে 20 ম্যাচ, এবং যে 20 ম্যাচ থেকে আমাদের এই সাপোর্ট গুলো ওখান থেকে মানে শুরু হয়েছিল। ওনাকে বলছিল আপনারা আমাদের বাংলাদেশের এক নাগরিক শুধু খালি বাংলাদেশের পতাকা শুধু খালি মানে হাতে নিতে পারবে, তাহলে কোনো বিদেশি পতাকা হাতে নিতে পারবে না। তা আমরা এখন এই যে কালকে রাত্রে কিছুক্ষণ পরে আমাদের ফুটবল এবং শুরু হচ্ছে, আমরা এখন অনেক সাপোর্ট নিচ্ছি, আমাদের এখানে অনেক পতাকা চলছে, এবং আমাদের পঞ্চগড়ে চক্রের বহু পতাকা চলছে যেখানে, এই পতাকা গুলো আমরা কি করবো এখন এই যে এভাবে একটা সরকার
দীপক চক্রবর্তী, এইটা নিয়ে আমরা একটু আগেও আলাপ করছিলাম, তো আপনি এটার সমর্থন করেন নাকি আপনি, আপনার কি ব্যক্তিগত মতামত, আপনি কি সমর্থন করেন এই বিদেশি পতাকা, আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি এদের পতাকা উত্তোলন, আপনি কি সমর্থন করেন?
না, আমি সমর্থন করি, আমি কিন্তু নিজে আর্জেন্টিনার সাপোর্টার। এখন আমাদের বন্ধু বান্ধব যেগুলো আছে এখন সবাই যেগুলো ভারতের আমেরিকা শুনে এবং যেটা বাংলাদেশের যতগুলো বন্ধু বান্ধব, যেমন বাংলাদেশের এক না বললে একটা বন্ধুর নাম না বলে নয়, সদ ব্যাপারী কুমিল্লা থেকে, উনিও কোনো আর্জেন্টিনার সাপোর্ট। এখন উনিও বলতেছে দাদা আপনি এই বিষয়টা ভারতের আমেরিকা বলেন, এই বিষয় নিয়ে আমরা কি করবো এখন দেখেন আমাদের এদিকে অনেক সাপোর্ট
আছে। আচ্ছা ঠিক আছে, আমাদের ঠিক আছে, আপনি অনুষ্ঠান শুনতে থাকুন। আমি শান্তু ভাই, আমি বাংলাদেশের একজন বিখ্যাত সাবেক ফুটবলার শান্তু ভাইয়ের কাছে এই ব্যাপারটি নিয়ে আপনার প্রশ্নটি নিয়ে জিজ্ঞেস করতে যাচ্ছি। শান্তু ভাই, আরেকটি প্রশ্ন আগে ছিল,
আমি আমি যে বিষয়ে বলতে যাচ্ছি আর কি,
জি একটু সংক্ষেপে সংক্ষেপে বলুন।
বাংলাদেশে এবং কি এই যে পদাগুলো চলছে এবং কি আমাদের পঞ্চগড়ও একবুকে নূর ইসলাম শুনে ওরা বলতে আপনার পদাগুলো নামান, আমাদের ঢাকা থেকে এই পড়াতে আপনার পদাগুলো নামান, আমাদের এখন অনেক এখানে শ্রোতা আমরা কথা পতাকা আমরা নামানো, আমরা সাপোর্ট নিচ্ছি, আমরা কেউ নামাবো না। এখন এই দেশ নিয়ে আবার ঢাকার তোলবার চলতেছে এবং কি ঢাকা শুধু না, যেগুলো যাওয়ার ঢাকা জায়গাগুলোতে আছে ওগুলো তোলবার চলতেছে বর্তমানে, এবং কি অনেক হাতাহাতি মারামারি সংঘর্ষ হয়ে গেছে কেউ অলরেডি।
আচ্ছা ঠিক আছে,
আমি আমি যে বুঝলাম না, আমি একটা ভয়েস অফ এভারি ওয়াশিংটন ডিসি যে না বলে নয়, আমার একটা টেন্ডার আমি চলে এসেছি, একদিন টেন্ডার পাইছি।
আচ্ছা ঠিক আছে দীপক চক্রবর্তী, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি টেলিফোনে কিছুক্ষণ আগে একজন এরকম একজন শ্রোতার সাথে কথা বলছিলাম, যিনি বলছিলেন যে যদি বাংলাদেশে এই পতাকা উত্তোলনের বিষয়টি নিয়ে এরকম করে বলা হতো যে বাংলাদেশের পতাকাও যেন সাথে ওড়ানো হয়, আর্জেন্টিনা বা ব্রাজিল বা যেই দেশেরই হোক সেই পতাকার সাথে যেন বাংলাদেশের পতাকাও ওড়ানো হয়, এইরকম একটা নিয়ম করা যায় কিনা, এরকম একটা এরকম একটা প্রস্তাব একজন শ্রোতা দিয়েছিলেন। তো শান্তু ভাই আপনি এই ব্যাপারে কি বলবেন? দীপক চক্রবর্তী আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। শান্তু ভাই আপনার কাছে,
না না আমি আমি শুনতেছি আমাকে শোনার কারণে, এবং কি আমাদের আমি যেটা বিষয়টা বলতেছি এবং ভারত থেকে যেগুলো অনেক সাপোর্ট নিয়েছে, এখন ভারতের মন্ত্রী তো এইভাবে কোনদি বলে না আপনার পতাকাগুলো নামান।
আচ্ছা ঠিক আছে, এই ব্যাপার
বলে না বাংলাদেশের মন্ত্রীগুলো এইভাবে কেন বলতেছে, বলার কারণটা কি?
আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ নিশ্চয়ই আপনার প্রশ্নটাই আমি শান্তু ভাইয়ের কাছে দিচ্ছি। শান্তু ভাই বলুন।
আমি আগের একটু প্রশ্নটা,
আচ্ছা জি ঠিক আছে,
আমাদের দেবাশীষ বিভাগ অনেক ধন্যবাদ, চিন্নাই মাহাতো ওনাকে ধন্যবাদ, উনি আমাদের নিয়মিত আমাদের বন্ধু ফ্যান, উনি আমাদের নিয়মিত
নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা ঠিক আছে, আমাদের অনেকে অনেকে কথা বলার জন্য অপেক্ষা করছেন, তো শান্তু ভাই আপনি বলুন, ব্রাজিল আর্জেন্টিনার প্রসঙ্গটা নিয়ে আপনি বলতে চাচ্ছেন
একটু, এই ওয়ার্ল্ড কাপ সম্বন্ধে একটু বলে নিই।
নিশ্চয়ই,
এবারে ওয়ার্ল্ড কাপটা হলো ভেরি ইন্টারেস্টিং, এরকম ওয়ার্ল্ড কাপ কোনবার হয়নি, কারণ হলো দুটো জিনিস, একটা হলো যে বলটা তৈরি হয়েছে রিয়েলি ইন্টারেস্টিং বল, অনেকে হয়তো জানে না এই বল সম্বন্ধে, এটা দিয়েছে নামটাও যে দিয়ে হয়েছে, নামটা যে দেওয়া হয়েছে বলের সেটাও ইন্টারেস্টিং, এটা দিয়েছে ফ্যানরা, ব্রাজিল ফ্যানরা, এবং এটা হলো যে মানে হলো যে ওয়ে অফ লাইফ, যে ওদের অধিকার ইজ এ ওয়ে অফ লাইফ হিসেবে এই বলটা টেস্ট হয়েছে আপনার 2.5 বছর লেগেছে, এবং 600 ওয়ার্ল্ডের ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় এটা টেস্ট করা হয়েছে, এবং এদের মধ্যে প্লেয়ারদের মধ্যে যারা আছে ফর্মার প্লেয়ার ছিল যেনা এলভিস, লিওন মেসি, অস্টিন জিদান, এরা সবাই টেস্ট করেছে বল, তারপর 30 টিমস খেলেছে, এটা খেলানো হয়েছে, তারপর 33টা মহাদেশে এটাকে টেস্ট করা হয়েছে, ইট ইজ ভেরি ইন্টারেস্টিং এই বলটা, এবং এটার পর প্যানেল যেটা তৈরি করেছে এই প্যানেল গুলো আবার আবার করেছে রেইনবো ডিজাইনের।
আচ্ছা এই বলটা আগেকার বলের থেকে আলাদা কিভাবে?
টোটালি ডিফারেন্ট, এটা করেছে সেইভাবে ওরা করেছে এই বলটা।
এই এই বলটাতে কি ধরনের নতুনত্ব আছে একটু বলবেন, যে এটার এটার ক্যারেক্টারিস্টিকস
ডিজাইন ডিফারেন্ট হয়েছে এটার বলের, প্যানেল গুলো অন্যভাবে সিস্টেম করেছে, আগের প্যানেল গুলো ছিল যে প্যানেল ছিল সেই প্যানেল গুলো চেঞ্জ করেছে, তারা ডিফারেন্ট ডিজাইনই করেছে।
তাহলে এই বলে কি সুবিধা পাবেন খেলোয়াড়রা, ধরেন স্ট্রাইকার,
তারা বলছে যে বল সম্বন্ধে যারা ভেরি নতুন বল এবং এটাকে টেস্ট বুঝতে পারছেন না, 2.5 ইয়ার টেস্ট করা হয়েছে।
হ্যাঁ কিন্তু সুবিধা পাবেন কারা এই এই নতুন
প্রযুক্তির সুবিধা? সবাই, সেই জন্য বলের বেস্ট বেস্ট প্লেয়াররা টেস্ট করেছে, এবং তিনটা কন্টিনেন্টে এটা টেস্ট করা হয়েছে এবং যে এই বল সম্বন্ধে ভেরি ইন্টারেস্টিং দিস দেখা যাবে এই খেলার মাঠে কি হয়।
যেমন দেখা যায় যে ফ্রি কিকের সময় কোন খেলোয়াড় আছেন ডেভিড বেকামের মতো যারা বলকে বেন্ড করতে পারেন, এয়ারোডাইনামিক্স ব্যবহার করতে পারেন, বল বেঁকে ডিফেন্ডারদের পাশ দিয়ে ঘুরে গিয়ে গোলকিপারকে পরাভূত করে।
তো এবার যারা করেছে সেই জন্য বলছি তো এবার যে সশয়ে করেছে তারা এবং ডিজাইনের যেটা যারা প্র্যাকটিস করেছে এবং নিউ প্লেয়ার ওল্ড প্লেয়ার সবাই এটাকে টেস্ট করেছে এবং খেলা হয়েছে গেম গ্রুন প্রত্যেকটা কান্ট্রিতে। এটা খেলার পর তারা লাইক করেছে, দেন তারা ডিসাইড করেছে। বুঝতে পারছি আর বলটা শুধু এটা ফিফা থেকে পাওয়া যাবে, এটা দ্যাটস গুড। ওই তাদের ফিফার তারা নিজেরা সেল করছে। এটা আর একটা ইন্টারেস্টিং কথা বলিনি যে যে 70 বছর ধরে তো মানে 1970 থেকে অ্যাডিডাস সঙ্গে ইয়ে ছিল, চুক্তি ছিল ফিফার,
এখন
এটা তো টেম্পোরারি, এটা তো মনে করেন এক মাস উড়বে তারপরে সবাই নামিয়ে ফেলবে।
হ্যাঁ,
এটা তো আপনি ফ্যানদের অল ওভার দ্য ওয়ার্ল্ড ফ্যানদেরকে তো আপনি বন্ধ করতে
পারেন। এবং এই যে পতাকা ওড়ানোর যে ব্যাপারটা, আমার যতদূর মনে পড়ে যে 1986 সালে ম্যারাডোনা যখন নাকি সারা বিশ্ব মাতিয়ে তুললেন, তখন থেকে কিন্তু বাংলাদেশে আর্জেন্টিনার পতাকা উঠতে শুরু করলো। আমার মনে পড়ে যতদূর তার আগে আর্জেন্টিনার পতাকা কিন্তু এতটা দেখা যেত না। ম্যারাডোনা যখন 86 সালে, আজকে যারা নাকি অনেকেই আছেন যারা ম্যারাডোনার খেলা দেখেছেন কিন্তু পেলের খেলা দেখেননি, কারণ পেলের খেলা যারা দেখেছেন তারা অনেকেই এখন অনেক বয়স হয়ে গেছে, যেই কারণে পেলের ব্যাপারে যেই উন্মাদনা সেটা তার চাইতে ম্যারাডোনার ব্যাপারে উন্মাদনা অনেক বেশি। আর ম্যারাডোনা 1986 ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় যে গোলটি করলেন, যেই গোলটি আমাদের ফুটবল ভাবনাকে, ফুটবল নিয়ে যে স্বপ্ন সেটা বদলে দিয়েছিল, কারণ তার আগে ওই রকম একটি গোল বিশ্বকাপে আমরা কিন্তু সেইভাবে দেখিনি, যেই কারণে আজকে এত পতাকা উঠছে আর্জেন্টিনার যে সাপোর্ট সারা পৃথিবীতে এবং বাংলাদেশে, যেটার কথা একটু আগে দিলু খন্দকার বলছিলেন যে ম্যারাডোনার জন্য মিছিল হয়েছে বাংলাদেশে তাকে যখন ড্রাগাসক্তির জন্য ধরা হয়েছিল, তো সেই উন্মাদনা। এবং আপনিও সেই কথাই বলছেন যে মানুষ আবেগের কারণে এটি করছে এবং এটি এক মাস পরে এই পতাকাগুলো আবার নেমে যাবে।
হ্যাঁ, দিলুভাইয়ের সঙ্গে সেই নিয়ে বলছেন, দিলুভাইয়ের সঙ্গে আমি সত্যি একমত হয়েছি যে এটা আমরা পার্সোনালি না নিয়ে এটাকে ফ্রেন্ডলি ভাবে নেওয়া উচিত।
নিশ্চয়ই মুকুল ভাই, আপনার সাথে আমাদের টেলিফোন লাইন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল কিন্তু আশা করি আপনি এখন আমাদের শুনতে পাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, ইব্রাহিম হোসেন অপেক্ষা করছেন। ইব্রাহিম হোসেন আপনি কি শুনতে পাচ্ছেন? আপনার প্রশ্নটা বলুন। এখানে তিনজন আছেন, দুজন বাংলাদেশের জাতীয় দলের সাবেক খেলোয়াড় এবং ক্রীড়া সাংবাদিক দিলু খন্দকার আছেন, শান্তু ভাই আছেন, মুকুল ভাই আছেন। শান্তু ভাই একসময় বাংলাদেশ দলের গোলরক্ষক ছিলেন, 15 বছর তিনি জাতীয় দলের গোলরক্ষক ছিলেন। আপনার প্রশ্নটি করুন বিশ্বকাপ নিয়ে।
থ্যাংক ইউ। প্রথমে আপনাদের যারা অতিথি ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমার প্রশ্নটা হচ্ছে আমেরিকা কবে ফুটবল পাগল জাতি হবে? সারা ওয়ার্ল্ড যেখানে ফুটবল ধরে কাঁপছে, এটা সব প্রশ্ন শুধু ওনাদের কাছে না, আপনাদের সবার কাছেই, কবে তারা ফুটবল পাগল হবে? যেহেতু ভিওএ এখানে এগেইনস্ট,
আচ্ছা ঠিক আছে। এখানে আমেরিকাতে বর্তমানে বসবাস করছেন শান্তু ভাই, মুকুল ভাই দুজনেই। আমি কি একটু মুকুল ভাই আপনার কাছে আসতে পারি? আমেরিকায় কেন ফুটবল এখনো সকার, এখানে তো সকার বলে ফুটবল বলে না, কারণ ফুটবল হচ্ছে আমেরিকান ফুটবল যেটা অন্য আরেকটি খেলা, এখানে সকার কেন সেরকম ভাবে জনপ্রিয় হয়নি মুকুল ভাই?
জনপ্রিয় হয়নি এটা আসলে ঠিক এই মুহূর্তে বলা যাবে না, এটা অনেক জনপ্রিয় এখন আমেরিকা, ইউরোপ এবং ল্যাটিন আমেরিকার মতো প্ল্যানিং ওরা অনেক নিয়েছে, যেটা ওরা স্কুল লেভেল থেকে শুরু করেছে ফুটবল, এবং এটা গ্রাজুয়ালি গ্রো আপ হচ্ছে এবং খুব জনপ্রিয় হচ্ছে। একটাই আমেরিকাতে প্রবলেম, সেটা হলো স্পন্সরশিপ। টাকার কোনো অভাব নেই, ভালো ভালো স্পন্সরের অভাব এবং প্ল্যানিং এর অভাব। আমার মনে হয় ওরা সঠিক পথে এগুচ্ছে এবং বেশ জনপ্রিয় হচ্ছে। আমার মনে হয় বর্তমান টিমটা না হলেও আগামী 8-10 বছরের মধ্যে আমেরিকা উইল বি ওয়ান অফ দ্য মেইন কন্টেন্ডার, মানে সবচেয়ে বড় শক্তিশালী ফুটবল দল হিসাবে আবির্ভূত হবে, আই এম প্রিটি শিওর।
হ্যাঁ নিশ্চয়ই। ইব্রাহিম হোসেন আসলে যেটি বোঝাতে চাইছেন
সঙ্গে, জি এখানে কিছু জিনিস আছে, যেটা এরা ফুটবল এখানে সকার যেটা বলি আমরা এখানে, এখানে 50 স্টেট, এখানে প্রত্যেকটা কান্ট্রি একটা একটা যে খেলে, কিন্তু 50 স্টেটে প্রচুর প্লেয়ার আছে, কিন্তু আমাদের এখানে প্রফেশনাল লীগ অনলি একটা ওয়ান ফার্স্ট থিং এখানে ইউএসএ, যেখানে মাত্র 11 টিম আছে, 11টা টিম খেলে। স্কুল লেভেলে যারা খেলছে এখন বাচ্চারা খুবই ভালো খেলে, তাদের স্ট্যান্ডার্ড দেখলে কেউ বলতে পারবে না যে এরা ইউরোপিয়ান অর আদার স্টেট অন্য কান্ট্রি।
এবং মহিলাদের ফুটবলে তো আমেরিকা দুইবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে,
কিন্তু প্রবলেমটা ওইখানে হয়েছে যে এতগুলো এখানে খেলার যে আমাদের লিগ সিস্টেমকে আরো বাড়ানো উচিত স্টেট ওয়াইজ। স্টেটে এখন না এদের যে প্ল্যান করেছে এরা নতুন ভাবে স্টেট হিসাবে তারা নতুন নতুন গেম করবে। আর সেকেন্ড থিং হলো যে যেসব প্লেয়ার আছে অলমোস্ট প্লেয়ার ইউরোপে চলে যায় খেলতে, যারা এখানে আছে লোকালরা, আর ডেভেলপের জন্য যেটা এরা প্ল্যান অলরেডি নিয়েছে, আনটিল আমার মনে হয় 30-এর মধ্যে ইট উইল বি আমার চলে আসবে সামনে আমার মনে হয় ইউএস।
আমি
এবার তো খুব ভালো টিম হয়েছে কিন্তু গ্রুপটা খুব টাফ হয়ে গেছে, কিন্তু আপনি দেখবেন এবার যারা খেলছে তারা দুটো ম্যাচ অলরেডি কোয়ালিফাই, আই মিন জাস্ট এমনি ম্যাচে আপনি দেখেছেন তো
যুক্তরাষ্ট্র যে গ্রুপে সেটিকে বলা হচ্ছে গ্রুপ অফ ডেথ, জার্মানি, পর্তুগাল, ঘানা এবং যুক্তরাষ্ট্র।
কোচ যারা এবার নতুন কোচ এসছে সে তারও আছে যে না এবার ভালো করবে,
এই যে ইব্রাহিম হোসেন যে প্রশ্নটি করেছেন যে যুক্তরাষ্ট্রে ফুটবলের জনপ্রিয়তা, এই প্রসঙ্গে আমার মনে পড়ছে যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের
শুনেন জনপ্রিয়তা আছে প্রচুর, হয়েছে কি এত বড় স্টেট তো এক কান্ট্রিটা দেখেন না আপনি, 50 স্টেট মনে হচ্ছে কিছুই না, আমরা যেখানে বোঝা যায় না কোথায় খেলা হচ্ছে কি হচ্ছে
সেটাই। আর
আমার 5000 ক্লাব আছে ডালাসে।
আসলে আসলে বাংলাদেশে ফুটবল নিয়ে যেই যেই উন্মাদনা, সেই উন্মাদনা তো আর আমেরিকাতে আমরা সেইভাবে দেখি না। আরেকটা হচ্ছে যে আমেরিকায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান প্রধান কাজী সালাউদ্দিন, যিনি বাংলাদেশের একসময়কার জাতীয় দলের অসাধারণ স্ট্রাইকার ছিলেন, কিংবদন্তি সালাউদ্দিন, তিনি আমাকে একদিন বলছিলেন যে আমেরিকাতে ফুটবল অর্থাৎ সকার এটা জনপ্রিয় সেইভাবে না হওয়ার আরেকটি কারণ হচ্ছে বাণিজ্যিক, অর্থাৎ খেলার খেলাটি হয় 90 মিনিট ধরে, 45 মিনিট 45 মিনিট ফার্স্ট হাফ সেকেন্ড হাফ, তো এর মাঝখানে মাঝখানে বিজ্ঞাপন বিরতি আনাটা খুব কঠিন কারণ খেলাটি চলতে থাকে। কিন্তু আমেরিকান ফুটবল সেই খেলা কিন্তু প্রতি মিনিটে মিনিটে বন্ধ হয়ে যাচ্ছে, থেমে যাচ্ছে, এবং বিজ্ঞাপন বিরতি দেয়া অনেক বেশি সহজ, আর বিজ্ঞাপন স্পন্সর সেগুলি এখন ফুটবল ক্রিকেট সব খেলাকেই কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণ করছে।
হলো আমি কিন্তু একমত নেই, কারণ বলি আপনি দেখেন আমাদের খেলাগুলো দেখা যায় টিভিতে, রেগুলার দেখাচ্ছে কিন্তু খেলা।
জি শান্তু ভাই,
হ্যাঁ আমি বলছি যে দেখেন আমাদের এখানে যে যে সকার খেলাগুলো দেখাচ্ছে,
জি
ওর মধ্যে তো কোনো অ্যাড নেই, আপনি একদম আপনি যে আপনি ফার্স্ট হাফ বলেন সেকেন্ড হাফ বলেন এর মধ্যে কোনো অ্যাড দিচ্ছে না, সেটা প্রবলেম না। প্রবলেমটা হচ্ছে যেটা সেটা মেইন যেটা যে এত বড় কান্ট্রি সবাই মনে করে যদি খেলাটা হয় না, কিন্তু পপুলার কিন্তু দেখেন আপনি প্রত্যেকটা ওয়াশিংটন দেখেন ফুল হয়ে যায় খেলাতে, ডালাসে দেখবেন যে ফুল হয়ে যায়, নিউ ইয়র্কে যখন গেম হয় দেখবেন ফুল হয়ে যায়, যেসব ফরেন কান্ট্রি যখন আসে খেলতে দেখবেন আপনি স্টেডিয়াম কিন্তু প্যাকটা, নিজেও গেছেন নিশ্চয়ই গিয়ে মাঠে। হ্যালো,
হ্যাঁ
শুনছেন আপনি? না উনি যেভাবে বলছেন সেভাবে আমরা এত বিজি এখানে এটা তো বাংলাদেশ মধ্যে ছোট্ট জায়গা না, বুঝতে পারেন? ইউরোপে যেমন ইংল্যান্ডে একটা জায়গায় খেলা হচ্ছে, ইংল্যান্ডে সবাই
নিশ্চয়ই। শান্তু ভাই, আপনার কাছে আবার আসছি একটু পরেই। তার আগে আমি একটা প্রশ্ন একজন করেছিলেন ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যে ফাইনাল হওয়ার ব্যাপারে, দিলু খন্দকার, আপনি খুব সংক্ষেপে একটু বলবেন যে এবার অনেকেই মনে করছেন যে ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যে কি ফাইনাল হবে কিনা, আপনি কি মনে করেন?
আসলে ভাই, এই প্রশ্নের উত্তরে শুধু আমি একটা কথা বলতে চাই যে ক্রিকেটকে বলা হয় গেম অফ আনসার্টেনিটি, বাট ফুটবল আরো বেশি আনসার্টেনিটি ফুটবল নিয়ে। কারণ আপনি যদি গত ওয়ার্ল্ড কাপটার কথা চিন্তা করেন, ফার্স্ট ম্যাচে সুইজারল্যান্ডের কাছে হেরেছিল স্পেন, কেউ ভাবেনি যে সেই স্পেন চ্যাম্পিয়ন হবে। আবার আর্জেন্টিনা 4 গোল খেয়েছিল কেপটাউনে জার্মানির কাছে, আর ইংল্যান্ড 5-1 হেরেছিল জার্মানির কাছে জোহানেসবার্গে। এটা কিন্তু আনপ্রেডিক্টেবল, কারণ ওদের শক্তি এতটা কাছাকাছি যে 4 গোল বা 5-1 হারা ইজ ভেরি আনপ্রেডিক্ট, কখনোই এইটা নিয়ে প্রেডিকশন করা ঠিক হবে না। কারণ ব্রাজিল আর্জেন্টিনা ফুটবল ইতিহাসে কখনোই কিন্তু ফুটবল ফাইনালে খেলেনি, আর খেলেনি দেখে যে এবার খেলবে না সেটাও বলা ঠিক হবে না। বাট এটা যারা বলছেন, আমি জানি না কোন ইসে বলছেন, কারণ যারাই চ্যাম্পিয়ন হবে তারা বেস্ট টিমটাই চ্যাম্পিয়ন হবে, এটাকে মাথায় রেখেই ভাবতে হবে। যেমন শান্তু ভাই বলছিলেন যে ব্রাজিল হয়তো নিজের মাঠে খেলবে, তার হয়তো ভেরি গুড টিম, মুকুল ভাইও বলতেছিলেন এটা স্বভাবতই যে টিমটা চ্যাম্পিয়ন হবে। চ্যাম্পিয়নটা আপনি খেয়াল করবেন যে 8টা দেশ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে এবার 20তম আসর ওয়ার্ল্ড কাপে, যেখানে ব্রাজিল 5 বার, ইটালি 4 বার, জার্মানি 3 বার, উরুগুয়ে এবং আর্জেন্টিনা 2 বার করে, ইংল্যান্ড, ফ্রান্স এন্ড স্পেন 1 বার করে চ্যাম্পিয়ন। আপনি চিন্তা করে দেখেছেন যে 8টি দেশের বাইরে কিন্তু কোনো দেশ চ্যাম্পিয়ন হয়নি। তার মধ্যে রয়েছে হল্যান্ড, যাদেরকে বলা হয় টোটাল ফুটবলের জনক, তারা 3 বার ফাইনাল খেলেছে কিন্তু ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে পারেনি। এরকম অনেক দেশের কথা বলা যাবে যারা খুবই ভালো, যেমন আফ্রিকান লায়ন।
দিলু ভাই, আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষ হয়ে এসেছে, আমরা কামাল হোসেন নামে একজন কলার আছেন, আমরা একটু তার প্রশ্নটা নিয়ে নেই। দিলু ভাই, কামাল হোসেন বলুন।
জি জি, হ্যাঁ, আমি বলতে চাচ্ছি যে আমাদের দেশে যে হারে পতাকা উঠছে বিদেশিদের প্রেমে পড়ে, আমাদের দেশের দেশপ্রেমকে অপেক্ষা করে আমরা বিদেশিকে প্রাধান্য দিচ্ছি যে পতাকা উড়িয়ে, এবং এর ঘটনার প্রতি দেখা যাচ্ছে অনেকটা অনেকেই তর্ক বিতর্ক জড়িয়ে মারামারি হচ্ছে বা কেউ খুনও হচ্ছে। এই প্রেমটা যদি আমাদের দেশের ভিতর থাকতো তাহলে আমার মনে হয় আমাদের দেশের সাফল্য আরো বৃদ্ধি হতো। তো এই রাজ্যে পতাকা উড়িয়ে বিদেশিদের প্রতি আসক্ত হচ্ছে, এতে বাংলাদেশের কতটা ইফেক্ট পড়তেছে এ বিষয়ে আমি জানতে চাচ্ছি।
আচ্ছা, ধন্যবাদ কামাল হোসেন। আরেকটি প্রশ্ন আছে, আরেকজন কলার, সেটি নিয়ে নিচ্ছি।
আমি খন্দকার রফিকুল ইসলাম, সভাপতি সোর্স অফ নলেজ ক্লাব, শাহপুর সান্তাহার নওগাঁ বাংলাদেশ। আমার বিশ্বকাপ ফুটবল সম্পর্কে আমার প্রশ্নটি হচ্ছে, বিভিন্ন ইতিহাস থেকে দেখা যাচ্ছে যে স্বাগতিক দেশ সাধারণত বিশ্বকাপে খুব কম সময়ের জন্য বিজয়ী হয়েছে, এবারে 20তম বিশ্বকাপে ব্রাজিলের বিজয়ের সম্ভাবনা খুব বেশি বলে মনে হয় না।
ধন্যবাদ মুকুল ভাই। এই খন্দকার রফিকুল ইসলামের প্রশ্নটি হচ্ছে যে স্বাগতিক দেশ তারা অনেক সময় সহজেই বিদায় হয়ে যায় বিশ্বকাপ থেকে, এবার ব্রাজিলের সেরকম কোন ঝুঁকি আছে কিনা।
আমি ওনা ধন্যবাদ, প্রশ্নটি অত্যন্ত একটা দারুণ প্রশ্ন এবং খুব মজার প্রশ্ন অ্যাকচুয়ালি। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সঠিক চিন্তা করেছেন। ব্রাজিল একটা আন্ডার প্রেশারে খেলবে আমি শিওর আর কি, ব্রাজিল ইজ এ ভেরি গুড টিম, বাট ওরা এত প্রেশারে আছে, ওরা প্রেশার আমার মনে হয় না ওরা ওভারকাম করতে পারবে। এবং আমার হিসাবে আর কি, শান্তু ভাই দিলু ভাই আছেন, আমার হিসাবে আমি ব্রাজিলকে এবার চ্যাম্পিয়নশিপের বাইরে রাখছি আর কি, কারণ ব্রাজিল যেই ধাঁচের ফুটবল খেলে এটা এখন সবাই তাকে কাউন্টার অ্যাটাক করে, বিশেষ করে স্পেন এবং জার্মানি হলো আমার দুটা ফেভারিট টিম, এবং আমার মনে হয় ব্রাজিল সেমিফাইনাল পর্যন্ত হয়তো ঠিকই যাবে।
না মুকুল, এবার কিন্তু আমার দেখো ফ্রান্স ইংল্যান্ডও কিন্তু ভালো আছে এবার খেলছে।
টিমকে এখনো সামলাতে পারেনি, যদি কিছু হয় তাহলে স্কলারি গুণেই হবে, যদি ফাইনাল পর্যন্ত যেতে পারে। বাট ওই দিক থেকে শান্তু ভাই, ইংল্যান্ড ইজ প্লেয়িং গুড, স্পেন ও ফ্রান্সও খুব ভালো খেলছে, ওদের স্ট্রাইকারটা দারুণ। বাট নীরব বিপ্লব কিন্তু ঘটাবে জার্মানি,
জার্মানি গুড টিম, কিন্তু ওই যে ইনজুরড হয়ে গেছে, দুটো প্লেয়ার ইনজুরির জন্য একটু আছে ওদের।
পতাকা নিয়ে তো কামাল হোসেন, আপনি আমাদের অনুষ্ঠান আশা করি শুনছেন এবং এই বিষয়টি নিয়ে আমরা আপনার প্রশ্নের আগে আরো কয়েকজন প্রশ্ন করেছিলেন এবং আমরা আলোচনা করেছি, এবং আমাদের এখানে যারা অতিথি হিসেবে আছেন শান্তু ভাই, মুকুল ভাই এবং দিলু ভাই, তারা প্রত্যেকেই বলছেন যে ফুটবল হচ্ছে আবেগের ব্যাপার এবং সেই আবেগের কারণে আপাতত এক মাস সবাই আর্জেন্টিনা, ব্রাজিল এবং বিভিন্ন দেশের পতাকা উত্তোলন করছেন এবং সেটাকে আবেগ হিসেবেই দেখা উচিত। এখানে বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে আসলে সেইভাবে কিছু নেই, এরকম একটি মতামত। আমাদের অ্যাকচুয়ালি ফুটবল নিয়ে উন্মাদনা শুধু খেলোয়াড়দের মধ্যে না, ফুটবল প্রেমীদের মধ্যে না। আমাদের এই ভয়েস অফ আমেরিকার দুজন অত্যন্ত সুপরিচিত ব্রডকাস্টার, একজন হচ্ছেন বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার এবং আরেকজন হচ্ছেন সরকার কবিরউদ্দিন, শ্রোতারা সবাই তাঁকে চেনেন। বাংলাদেশে বিটিভিতে একসময় তারা দুজনেই ছিলেন সুপরিচিত মুখ, তারা এখন আমার সাথে এই অনুষ্ঠানে আছেন এবং তারাও যোগ দিচ্ছেন এই আলোচনায়। শান্তু ভাই, মুকুল ভাই, দিলু ভাই, আপনাদের সাথে সরকার কবিরউদ্দিন এবং রোকেয়া হায়দার, আপনাদের দুজনকেও আমন্ত্রণ জানাচ্ছি। বিশ্বকাপ ফুটবল নিয়ে রোকেয়া হায়দার আপনি কি বলবেন?
বিশ্বকাপ ফুটবল নিয়ে আমি অতিথিদের আগে শুভেচ্ছা জানাচ্ছি এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য, এবং শ্রোতারা যারা প্রশ্ন করলেন, যারা চিঠি লিখে জানিয়েছেন, ফেসবুকে মতামত পাঠিয়েছেন, প্রশ্ন পাঠিয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে বিশ্বকাপ জুড়ে যে উন্মাদনা, সেই উন্মাদনের সাথে অন্য কোনো খেলার, কোনো স্পোর্টস ইভেন্টের তুলনা হয় না, এবং কে জিতবে কে হারবে বলা কঠিন। তবে ব্রাজিল এই মুহূর্তে তাদের মাঠে খেলছে, একটা কথা মনে রাখতে হবে যে ব্রাজিলের আজ থেকে 10 বছর আগে যে দক্ষতা আমরা দেখেছি, বা আজ থেকে 5 বছর আগে যে দক্ষতা দেখেছি, ব্রাজিলের খেলোয়াড়দের কিন্তু বয়সও বাড়ছে, সেটি কিন্তু একটা বিরাট প্রশ্ন। কবির ভাই,
জি, আমার এই উন্মাদনা শব্দটার ব্যাপারে একটু আপত্তি আছে। উন্মাদনা না, আনন্দ, উচ্ছ্বাস, এই যে উদ্দামতা, এটা মানে একটা সাংঘাতিক ব্যাপার। এই যে পতাকা উঠছে বাংলাদেশের ঘরে ঘরে,
ব্রাজিল আর্জেন্টিনার জন্য পতাকা উঠছে তা নয়, আমি তো নিজে অনেক সময় থেকেছি বিশ্বকাপ শুরু হওয়ার আগে বাংলাদেশে, গোটা বাংলাদেশের বিভিন্ন জায়গায়, নিউ মার্কেট থেকে শুরু করে পুরনো ঢাকায়, বায়তুল মোকারম, সব জায়গায় বিভিন্ন দেশের পতাকা উড়ে, জার্মানির পতাকা উড়েছিল যখন 2006 সালে জার্মানিতে খেলা হয়েছিল, এবং তখন তারপরে যখন গেছি তখন বিশ্বকাপ এসেছিল বাংলাদেশে, সেই বিশ্বকাপের সময় বিভিন্ন দেশের পতাকা বিভিন্ন এলাকায় উড়েছিল।
অনেক ধন্যবাদ রোকেয়া আপা এবং কবির ভাই, আপনাদের দুজনকেই ধন্যবাদ। এখানে একটু জানিয়ে রাখি যে বাংলাদেশে দেশ টিভিতে আজ রাত 12:30 ভয়েস অব আমেরিকার একটি ফুটবল, বিশ্বকাপ ফুটবল নিয়ে একটি টেলিভিশন অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন। অনুষ্ঠানটির নাম হচ্ছে পেনাল্টি বক্স, আশা করি আপনারা শ্রোতারা যারা আছেন তারা দেখবেন। আজকের এই অনুষ্ঠানে একই সাথে শান্তু ভাই, মুকুল ভাই, দিলু ভাই, রোকেয়া আপা এবং কবির ভাই, এই পাঁচজনকে পেয়ে আমার কাছে মনে হচ্ছে এটা একটা ঐতিহাসিক ঘটনা আর কি।
বিশ্বকাপ শুরু হচ্ছে আগামীকাল, সুতরাং ঐতিহাসিক ঘটনা তো,
এবং আসলে আপনার অনুষ্ঠান খুব ভালো হয়েছে,
চমৎকার আলোচনা হয়েছে,
চমৎকার আলোচনা,
এবং মজার ব্যাপার হচ্ছে যে বিশ্বকাপ শুরু হচ্ছে 12 জুন, যেদিন হচ্ছে রোকেয়া আপার জন্মদিন, অর্থাৎ আগামীকাল।
শুভ জন্মদিন,
ধন্যবাদ,
শুভ জন্মদিন শান্তু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শ্রোতারা যারা প্রশ্ন করেছেন তাদেরকে ধন্যবাদ। শান্তু চৌধুরী, আপনি টেক্সাস থেকে যোগ দিয়েছিলেন, আপনাকে ধন্যবাদ। মুস্তফা হোসেন, মুকুল, আপনি ভার্জিনিয়া থেকে যোগ দিয়েছেন, এবং দিলু খন্দকার ঢাকা থেকে, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান সময় শেষ, এখানেই শেষ করতে হচ্ছে।
কল ইন শো হ্যালো ওয়াশিংটনে প্রচারিত অতিথিদের এবং প্রশ্নকর্তাদের বক্তব্য, মন্তব্য সম্পূর্ণ তাঁদের নিজস্ব মতামত, এবং এই সব বক্তব্য মন্তব্যের সঙ্গে ভয়েস অফ আমেরিকা বা কোনো রকম সংশ্লিষ্টতা নেই।